এই ফাইলটি ডাউনলোড করেছেন episodevd.com ওয়েবসাইট থেকে। এরকম আরো অনেক ফাইল ডাউনলোড করার জন্য এখনই ভিজিট করুন episodevd.com।
আমি যেটা করতে চাই সেটা হচ্ছে যে এই মুহূর্তে আপনারা যারা আমাদের সঙ্গে আছেন তাদেরকে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের ভূত.com এর 91তম পর্বে, এবং এই 91তম পর্ব আপনাদের সাথে খুব জমজমাট হয়ে উঠবে সেই বিশ্বাস আমি করি এবং সেই বিশ্বাস আমার আছে। যদি এতটুকু ভালো লাগে অবশ্যই আমাকে জানাবেন যে আপনাদের ভালো লাগছে, আর আপনাদের ভালো লাগানোটাই আমাদের কিন্তু মূল কাজ। কিভাবে আমাদেরকে লিখবেন, আমাদের যদি আপনারা লিখতে চান তাহলে আমাদের SMS করতে তো পারবেন না আপনি, কিন্তু কমেন্ট করতে পারবেন। এখন কমেন্টের সিস্টেমটাই মুখ্য, এবং আমাদের ফেসবুকে আপনারা কমেন্ট করতে পারেন, আমাদের সেই সাথে স্বাধীন মিউজিক অ্যাপে আপনারা কমেন্ট করতে পারেন। আমি খুব ডিস্ট্র্যাক্ট হয়ে যাচ্ছি, কারণ মানে আমি খুবই কনফিউজড, কারণ কেউ কেউ সবাই বলছেন যে সাউন্ড আছে, এখানে রাব্বিও বলছেন সাউন্ড আছে, কিন্তু আবার আপনাদের মধ্যে থেকে কেউ কেউ বলছেন সাউন্ড নাই, এবং আমরা স্বাধীন মিউজিক অ্যাপ থেকে আমাদের জানালো যে সাউন্ড আছে। আসলে ঠিক আমি বুঝতে পারছি না যে কি অবস্থা, কেন সাউন্ড নাই, আপনাদের ইন্টারনেট চেক করবেন প্লিজ। আর আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে এই মুহূর্তে অনেকেই আমাদের সঙ্গে এই মুহূর্তে আছেন, এবং আমি একটু জানিয়ে দিই আমাদের ইমেল অ্যাড্রেসটা কি। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে russell.bhoot.com@gmail.com। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান, নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। যারা দেশের বাইরে রয়েছেন তারা সরাসরি অডিও ক্লিপ পাঠাতে পারেন বা লিখেও পাঠাতে পারেন ঘটনা। আর আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে আপনাদের কাছ থেকে প্রচুর পরিমাণে অডিও ক্লিপ আমরা প্রত্যাশা করি, আপনাদের কাছ থেকে প্রচুর পরিমাণের আমি প্রত্যাশা করি। আপনারা আমাকে প্রতি সপ্তাহে দারুণ দারুণ ঘটনা তো পাঠাবেনই, অডিও ক্লিপ পাঠাবেন প্রচুর পরিমাণে, এবং অডিও ক্লিপ আমি খুব কম পাচ্ছি ইদানিং, যার জন্য আই এম আপডেট ওয়ারিড। কারণ সবাই যদি লেখেন এবং সবাই যদি মনে করেন যে আপনার ঘটনাটি পড়া হবে, সেখানে কিন্তু চ্যালেঞ্জটা অনেক বেড়ে যায়। সেক্ষেত্রে অডিও ক্লিপ যারা পাঠাবেন তাদের জন্য ব্যাপারটা খুব ইজি, তো আমার মনে হয় সমান সমান থাকা উচিত। আপনি যদি আজকে মনে করেন যে একটা অডিও ক্লিপ পাঠালেন, তো নেক্সট উইকে আপনি একটা লিখেও পাঠাতে পারেন। আর আরেকটা জিনিস বলবো, আমাদের ফেসবুক পেজের অ্যাড্রেস তো আপনারা জানেনই, www.facebook.com/russell.shadin। আমি শুধুমাত্র বলবো যারা আমাদের পেজে রয়েছেন এবং যারা আমাদের গ্রুপে রয়েছেন তাদের সবাইকে বলবো যে আপনারা অ্যাটলিস্ট আপনার ফেসবুক পেজের একজনকে ইনভাইট করুন, সো দ্যাট হি ক্যান অর শি ক্যান নো যে কোথায় শোটা হচ্ছে। আমি অনেকের কাছে, আমি যে হ্যালোইনে কয়েকটা শো করলাম ঢাকাতেই দুটো হোটেলে, এবং আমি যখন শোগুলো করতে গেলাম তখন আমি দেখলাম যে সবাই দে আর স্টিল ক্রেজি বাট দে ডোন্ট নো যে কোথায় শো হয়, অনেক এরকম আছে। এবং আমি সেই জন্যই বলছি যে লেট দেম নো যে কোথায় শোটা হচ্ছে। এটা এটা হচ্ছে আমাদের যেহেতু একটা শো খুবই পপুলার, সুতরাং সবাই হয়তো জানেও না যে আমি কোথায় শো করছি। তো এইটাতে আমি যেটা আপনাদের কাছে রিকোয়েস্ট করবো যে আপনাদের জানানোর সবচেয়ে সহজ উপায়, আমাকে সাহায্য করার সবচেয়ে বড় উপায় যেটা, সেটা হচ্ছে আপনি ফেসবুক পেজে আপনার ফ্রেন্ডদেরকেও ইনভাইট করুন এবং আপনার ফ্রেন্ডদেরকে ওই পেজ সম্পর্কে জানান। ইনভাইট করলে আপনি যদি আপনার টাইম লাইনের 100 জনকে যদি ইনভাইট করেন অ্যাটলিস্ট, সেখান থেকে যদি 10 জনও যদি আপনাকে রেসপন্স করে, দে উইল নো অ্যাবাউট দ্য শো, এবং আমি সেই ক্ষেত্রে অনেক মানুষ পেয়ে যাব। তো আমার জানানোটাই জরুরি মনে করছি, তারপরে যদি ভালো না লাগে শুনবেন, ভালো না লাগবে শুনবেন না, এটা আমার মানে কি বলবো যে সফলতা বা ব্যর্থতা দুটোই হতে পারে। বাট আমি অ্যাটলিস্ট সবাইকে জানাতে চাই সেই সহযোগিতাটা আমাকে করবেন, সেই প্রত্যাশা রেখে আজকে আমাদের প্রথম ঘটনায় যাচ্ছি। প্রথম ঘটনাটি আমি পড়ে শোনাবো, বাট ইটস নট আ লং স্টোরি, লং স্টোরিটা একটু পরে শুনবেন আপনারা, আপাতত এই স্টোরিটা শুনেন। আমার মনে হয় যে আপনাদের ভালো লাগবে, যদি ভালো না লাগে তাও আমাকে জানাবেন, যদি ভালো লাগে তাও আমাদেরকে জানাবেন। দীপ্তর একটা ঘটনা দিয়ে শুরু করতে চাই, দীপ্তর একটা ঘটনা আমি পড়তে চাই, এবং এর পরে যে ঘটনাটা আসবে সেটা লম্বা একটা, তবে তার আগে আরো একজন লিসনারের ঘটনা আমরা প্লে করব। তো চলে যাই আমাদের প্রথম ঘটনায়।
কেন তুমি আসো?
আমি শুধু তোমার সাথে থাকতে চাই।
তুমি চলে যাও, চলে যাও প্লিজ, চলে যাও।
যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ছি। প্রিয় রাসেল ভাই, নিশ্চয়ই ভালো আছেন। ভূত.com এ আমরা সচরাচর যে ধরনের ঘটনা শুনে থাকি তার কেন্দ্রবিন্দুতে থাকে কোনো ব্যক্তি বা তার পরিবার, কিন্তু ঘটনার মূল নায়ক যদি হয় একটি বাড়ি তাহলে কেমন হয় বলুন তো? আজ শেয়ার করছি একটি বাড়ি এবং একে ঘিরে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা। বলছিলাম দীপ্ত সিলেট থেকে, প্রথমে আপনার প্রতি অশেষ কৃতজ্ঞতা আমাকে ভূত ডট কম এর একজন অফিসিয়াল স্টোরি টেলার হিসেবে নির্বাচিত করার জন্য, সেই সাথে ধন্যবাদ রইল বিভিন্ন পর্বে আমার পাঠানো চারটি ইমেল পড়ে শোনানোর জন্য। রাসেল ভাই, আপনি আমাকে জানিয়েছিলেন হ্যালোইন এপিসোডের জন্য একটি ঘটনা সংগ্রহ করে পাঠানোর জন্য, তাই লিখতে বসে গেলাম। ভালো লাগলে ভূত ডট কম এর শ্রোতাদের পড়ে শোনানোর অনুরোধ রইল। আমি হ্যালোইনে পারিনি, কিন্তু হ্যালোইনে আমাদের যে স্টোরি সেই সময়টা একেবারেই আমি পাইনি দীপ্তর এই ঘটনাটি শোনানোর মতন, কিন্তু এখন শোনাচ্ছি। আমি চলে যাচ্ছি ঘটনায়। জন্মের পর থেকে আজ পর্যন্ত আমি সিলেট শহরে একটি পাড়াতেই আছি। জীবনে পার হয়েছে 18টি বসন্ত। 18 বছরের এই ছোট্ট জীবন অনেক কিছুর পরিবর্তন হতে দেখলেও আমার পাড়ার এক প্রান্তে থাকা একটা দোতলা বাড়ির কোনো পরিবর্তন হতে দেখেনি। ছোটবেলা থেকেই এই বাড়িটির প্রত্যেকটি জানালা খোলা দেখে আসছি। এই সুন্দর ছিমছাম অথচ ভয়ঙ্কর বাড়িতে কেউ থাকে না, এবং কেন থাকে না এটা ভেবে ছোটবেলায় বেশ অবাক হতাম। এই বাড়িটিকেই আজকে ঘটনার প্রোটাগনিস্ট বা অ্যান্টাগনিস্ট বলতে পারেন। আজকের ঘটনাটি কোনো নির্দিষ্ট ব্যক্তির কাছ থেকে শোনা নয়, আমার পাড়ার বেশ কয়েকজন সিনিয়র সিটিজেনের মুখ থেকে শুনেছি এই বাড়ি সম্পর্কে। এই ঘটনা অনেকের মুখ থেকে শুনেছি। এভাবে বাড়িটিকে ঘিরে ঘটা বেশ কিছু ঘটনা জোগাড় করে তা সংকলিত করে পাঠালাম, নিজের মতো করেই লিখলাম। ঘটনার পুরোটাই ঘটেছে আমার জন্মের আগে। শব্দ চয়ন ও বানানে কোনো ভুল থাকলে মার্জনা করবেন। যাই হোক, গৌরচন্দ্রিকা দীর্ঘায়িত না করে ঘটনায় যাওয়া যাক। 1999 সাল, আমাদের পাড়ায় এক মধ্যবয়স্ক দম্পতি পাড়ার এক কোনায় থাকা পরিত্যক্ত 600 জমি কিনে সেখানে বাড়ি করে বসবাস শুরু করেন। তাদের ছিল একটি মেয়ে। নতুন বাড়িতে ওঠার পর 4-5 মাসের মধ্যেই তারা তাদের মেয়ের বিয়ের আয়োজন শুরু করেন। মেয়েটির বিয়ে হয়ে যায়, কিন্তু বিয়ের পর সেই মেয়েটি সুখে ছিল না। শ্বশুর শাশুড়ি ভালো মনের মানুষ হলেও স্বামী ছিল ভীষণ লোভী। সে বারবার টাকার জন্য মেয়েটিকে বাপের বাড়িতে পাঠাত। পর্যাপ্ত টাকা পয়সা না নিয়ে আসলে মেয়েটিকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করত। এক সময় অত্যাচার আর সহ্য করতে না পেরে মেয়েটি তার সমস্ত জিনিসপত্র নিয়ে বাধ্য হয়ে সেখান থেকে তার বাপের বাড়িতে চলে আসে। তার স্বামীও খবর পেয়ে সেখান থেকে গোপনে ওত পেতে থাকে এবং গভীর রাতে তার শ্বশুর শাশুড়ি ও স্ত্রীকে খুন করে। তারপর সে সমস্ত টাকা পয়সা ও সোনাদানা নিয়ে পালিয়ে যায়। কিছুদিন পর আশেপাশের বাড়ির লোকজন ওই বাড়ি থেকে খুব বাজে গন্ধ পাওয়ায় ওই বাড়ির ভেতরে প্রবেশ করে, বাবা মা ও মেয়ের গলিত লাশ আবিষ্কার করে। এরপর পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ এসে তাদের লাশ নিয়ে যায় এবং বাড়িটি যেভাবে ছিল সেভাবেই রেখে শুধু গেটের তালা দিয়ে বাড়িটা সিলগালা করে চলে যায়। ঘটনা এক। প্রায় 6 মাস পর ওই বাড়িটির ঠিক পাশের টিনশেড বাড়িটি বিক্রি করে দেওয়া হয়। এবারে এক দম্পতি বাড়িটি কিনে নেন এবং ওই টিনশেড বাসা ভেঙে তিনতলা দালান নির্মাণ করেন। তখন তারা ওই পাড়াতেই একটা ভাড়া বাড়িতে থাকত। অনেক শ্রমিক লাগিয়ে বেশ তাড়াতাড়ি এই বাড়িটি বানানো হয়ে যায়। বাড়ি পুরোপুরো রেডি, শুধু রং বাকি। বাড়ি রং করতে মাত্র 2 জন রং মিস্ত্রি আসায় রং করতে তুলনামূলক বেশি দিন লাগছিল। একদিন কাজ শেষ করতে করতে একটু রাত হওয়ায় ওই দম্পতি সেই রাতে তাদের জন্য ওই বাড়ির বারান্দায় ঘুমানোর ব্যবস্থা করে দেয়। মাঝরাতে ঘুমোতে যাবার আগে কোনো এক রং শ্রমিক সিগারেট খাবার ইচ্ছে হল। সে সিগারেট ও ম্যাচ হাতে ছাদে উঠে যায়। ছাদে গিয়ে সে সিগারেট জ্বালিয়ে ম্যাচটা না নিভিয়েই ওই পুরনো ভবনে ছুড়ে দেয়। পরদিন সকালে ঘুম থেকে ওঠে সেই শ্রমিক এবং দেখে সে বারান্দায় একা, পাশের জন নেই। সে খুঁজতে শুরু করল। খুঁজতে খুঁজতে সে ছাদে চলে যায়। গিয়ে আবিষ্কার করল তার সাথে শ্রমিকটি ছাদের এক প্রান্তে চৈতন্যহীন হয়ে পড়ে আছে। ঘটনা দুই। পরবর্তীতে ওই নতুন বাড়িতে সেই দম্পতি বসবাস শুরু করে। তাদের 2 ছেলে। বড় ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ত আর ছোট ছেলে ছিল উচ্চ মাধ্যমিকের ছাত্র। ছোট ছেলেটি বিড়াল খুব ভালোবাসত এবং বাড়িতে 3-4 পোষা বেড়াল ছিল। একদিন ওই বেড়ালগুলো সন্ধ্যার সময় ছাদে উঠে ছাদের কোনায় থাকা টবে গিয়ে একটা ছোট গাছে চড়ে লাভঝাপ করছিল। বেশি নড়াচড়ার কারণে এক পর্যায়ে টবসহ ওই বাড়ির বিড়ালটি পিছলে ছাদ থেকে ফসকে পড়ে যায়। ওই সিলগালা করা বাড়ির আঙিনায় তারা গিয়ে পড়ে। সাথে সাথে ওই বিড়ালগুলো প্রচণ্ড জোরে চিৎকার করে ওঠে। সে কেবল এক মুহূর্তের জন্য। এক মুহূর্ত পরে সব থেমে যায়। চিৎকার শুনে বাড়ির লোকজন বিড়ালগুলোকে খুঁজতে শুরু করে, কোথাও পায় না। পরের দিন সকালে দেখা গেল পরিত্যক্ত বাড়ির গেট থেকে ঠিক এক হাত সামনে খুব যত্ন করে শাড়ি করে গুছিয়ে তিনটি বিড়ালের লাশ। প্রত্যেকটা বিড়ালকে ঘাড় মোটকে মারা হয়েছে। যেটা আরো আশ্চর্যের বিষয় সেটা হলো বিড়ালগুলোর শরীরে এক ফোঁটা রক্তও নেই। শুকনো ঠনঠনে জায়গায় বিড়ালের মৃত শরীরগুলো এমন ভাবে সাজিয়ে রাখা হয়েছে যে দূর থেকে দেখলে মনে হয় তিনটি বিড়াল খুব আরাম করে ঘুমোচ্ছে। অবাক করা ব্যাপার হলো বাড়িটি কিন্তু সিলগালা করাই রয়েছে। বিড়ালগুলো ওই বাড়িতে আটকে পড়ে ওদের কেন মেরে এখানে রেখেছে সেটা কেউ বুঝতে পারছিল না। ঘটনা তিন। ঘটনা এক বর্ণিত পরিত্যক্ত বাড়ির পাশে থাকা সেই তিনতলা বিল্ডিং, এই বিল্ডিং এ একটি বাসায় নতুন ভাড়াটিয়া ওঠে। সেই পরিবারে ছিলেন স্বামী স্ত্রী, তাদের কলেজ পড়ুয়া ছেলে ও মেয়ে এবং 80 বছরের এক দাদু। এছাড়াও এক যুবক ভৃত্য ছিল যার কাজ ছিল সর্বক্ষণ বৃদ্ধের খেয়াল ও যত্ন রাখা। ভৃত্যটি কাজকর্ম ও আচার ব্যবহার ভালো হলেও মনে মনে সে বাড়ি থেকে চুরি করে পালিয়ে যাবার ফন্দি আঁটছিল। কিছুদিন পর ভৃত্য একদিন সুযোগ বুঝে আলমারির চাবি চুরি করে বাড়ির টাকা পয়সা ও সোনাদানা সরিয়ে ফেলে, কিন্তু পালাতে গিয়ে সে বাসার কর্তাগিন্নির নজরে পড়ে যায়। এক নজর দেখেই স্বামী স্ত্রী কারো বুঝতে বাকি রইল না যে ছেলেটি চুরি করে পালাচ্ছে। তারাও ছেলেটিকে ধাওয়া করে। পালানোর পথ না পেয়ে চাকরটি শেষ মেষ ছাদে উঠে যায় এবং সেখান থেকে লাফ দিয়ে ওই সিলগালা করা বাড়িটির আঙিনায় পড়ল এবং এক মুহূর্ত পরেই তীব্র স্বরে আর্তনাদ করে উঠল। পরদিন সকালে ওই পরিত্যক্ত বাড়ির গেটে ঠিক এক হাত সামনে পাড়ার লোকজন ভৃত্যটির মৃতদেহ আবিষ্কার করে, ঠিক সেই জায়গায় যেখানে বিড়ালগুলো পড়েছিল। কিন্তু ভয়ের ব্যাপার হল তার লাশটিও পুরোপুরি ফ্যাকাশে, একটুও রক্ত নেই, শরীরে কোনো ক্ষত বা আঘাতের চিহ্ন নেই। এটা যে কোনো মানুষের কাজ নয় সেটা বুঝতে কারো বাকি রইল না। ঘটনা চার। একসময় আমাদের এলাকায় ছিচকে চোরের উপদ্রব বেড়ে গিয়েছিল, সে কারণে পাড়ার কিছু কিছু বাড়িওয়ালা কুকুর পুষতে শুরু করে। পরপর তিনটি অদ্ভুত ঘটনা ঘটার পরও পাড়ার এক বাড়িওয়ালা কিছুতেই বিশ্বাস করতে পারছিলেন না যে ঘটনাগুলো অস্বাভাবিক। তিনি সিদ্ধান্ত নিলেন তার কুকুরের একটি বড় বাচ্চাকে তিনি ওই বাড়ির ভেতরে ছেড়ে দেবেন। যেই ভাবা সেই কাজ, ওই বাড়ির পাঁচিল খুব বেশি উঁচু নয়, তাই কুকুরটিকে পাঁচিল টপকিয়ে বাড়ির ভেতরে পাঠিয়ে দিল এবং তাড়াতাড়ি উঠলেন তিনি তার বাড়ির ছাদে কি হচ্ছে তা দেখার জন্য। তিনি দেখলেন কুকুরটি কিছুক্ষণ বাড়ির উঠোনে ঘোরাঘুরি করল। হঠাৎ করে কুকুরটি গলা ছেড়ে বীভৎস রকমের চিৎকার শুরু করল। দেখে স্পষ্ট বোঝা যাচ্ছিল ভয়ানক কিছু একটা দেখলে কুকুর যেভাবে রিয়্যাক্ট করে সেটাই হচ্ছে। সেই বাড়িওয়ালা খুব ভয় পান, কারণ কুকুরটির সামনে তিনি কিছু দেখতে পাননি। তাহলে এমন কি দেখেছে কুকুরটি যে ভয় পাচ্ছে তা উনি ঠাহর করতে পারছিলেন না। কুকুরটি সর্বশক্তি দিয়ে দৌড়ে পাঁচিলের দিকে আসতে চাইল কিন্তু পারল না। বাউন্ডারি ওয়াল পর্যন্ত পৌঁছানোর আগেই কুকুরটি মাটিতে শুয়ে পড়ে প্রচন্ড জোরে হাত পা ছোড়াছুড়ি করতে লাগলো। মুরগির গলা কেটে ফেললে যেভাবে ডানা ঝাপটা থাকে এবং মারা যায়, ঠিক সেভাবে কুকুরটিও চিৎকার করছিল আর ছটফট করতে করতে নিস্তেজ হয়ে গেল। পরদিন ভোরবেলা ওই বাড়িওয়ালা মর্নিং ওয়াক করতে বের হন। হাঁটতে হাঁটতে তিনি দেখেন, তিনি যখন ওই বাড়িটির সামনে দিয়ে হাঁটছিলেন তখন ওই বাসার নারিকেল গাছ থেকে ঝুপ করে কি যেন একটা তার গায়ের উপরে পড়ল, যা দেখে তিনি দেখা মাত্রই চিৎকার করে উঠলেন তারস্বরে এবং সেন্সলেস হয়ে যান। তার গায়ের উপরে যা পড়েছিল সেটা হলো তার সেই কুকুরের ছিঁড়ে ফেলা মাথা। ঘটনা পাঁচ। আমাদের পাড়ার প্রায় অর্ধেক পরিবার মণিপুরি আর বাকি অর্ধেক বাঙালি। জাতিগত সত্তা আলাদা হলেও আমাদের মধ্যে সম্পর্ক অনেক ভালো। পাড়ার কিশোর বয়সের মণিপুরি ও বাঙালি ছেলেমেয়েরা মাঠে গোল হয়ে বসে আড্ডা দিচ্ছিল। তখন কে সাহসী আর কে ভীতু সেটা নিয়ে তর্ক বিতর্ক শুরু হয়। এক পর্যায়ে সাগর নামে এক মণিপুরি কিশোর দাবি করল সে নাকি সব থেকে সাহসী। তখন সবাই তাকে প্রমাণ দিতে বলল। সাগর বলল সে নাকি ভুতুরে বাড়ির ভেতর ঢুকবে এবং সেখান থেকে বের হয়ে আসবে। সকলে তার এমন কথা শুনে আঁতকে উঠল। সবাই মিলে তাকে বারবার এই কাজ করতে নিষেধ করতে লাগল। সবাই বলল যে অন্যভাবেও নিজের সাহসের প্রমাণ দেয়া যায়, কিন্তু সে জেদ করে রইল যে সে বাড়ির ভেতরে যাবেই। সবাই মিলে স্বীকার করে নিল সে সব থেকে সাহসী, কিন্তু সাগর গোঁ ধরে রইল ওই বাড়িতে সে যাবেই। কেউ কিছু বুঝে ওঠার আগেই সে উঠে দাঁড়িয়ে চিতাবাঘের মতো দৌড় দিল ওই বাড়িটির দিকে। এক মুহূর্ত লাগলো সবার বুঝতে ও কি করছে। বোঝা মাত্রই সকলে মিলে চিৎকার করতে করতে ওর পেছনে দৌড়ানো শুরু করল। ততক্ষণে ও বাড়ির পাঁচিল পেরিয়ে ভেতরে চলে গেছে। সকলের সম্মিলিত কোলাহল শুনে পাড়ার বিভিন্ন বাড়িঘর থেকে মানুষজন বের হয়ে আসতে লাগল। সকলে ওই ভূতুরে বাড়ি পর্যন্ত আসার আগেই সে লাফ দিয়ে ভেতরে ঢুকে পড়ল। প্রায় সাথে সাথেই আর্তনাদ করে সাগর হাঁচড়ে পাঁচড়ে আবার দেয়াল বেয়ে ওই বাড়ির ভেতর থেকে রাস্তায় আসার চেষ্টা করতে থাকে, কিন্তু বোঝা যাচ্ছিল দেয়ালের ওপাশ থেকে কোনো একটা কিছু তাকে আটকে ধরে রেখেছে। গলা ফাটিয়ে সে চিৎকার করে কাঁদতে লাগলো। এমন অবস্থায় সাগরকে দেখার পরপরই পাড়ার কয়েকজন মিলে সাগরের হাত ধরে টানাটানি করতে শুরু করলো। বেশ অনেকক্ষণ দুপাশ থেকে টানাটানির পর সাগরকে সবাই মিলে শেষমেশ বাড়ি থেকে বের করে নিতে সক্ষম হলো। সেদিন থেকেই সাগর মানসিক ভারসাম্যতা হারিয়ে ফেলে। আজও সাগর তা মানসিক ভারসাম্যহীন হয়েই পড়ে আছে। ঘটনা ৬। এক বছরের মধ্যে পরপর এভাবে বাড়িটিকে ঘিরে বিচ্ছিন্ন ঘটনা ঘটার ফলে পাড়ার সবাই নড়ে চড়ে বসেন এবং একটি সমাধানের আসার পরিকল্পনা করেন। রাঙামাটি থেকে একজন মহিলা অঘরী তান্ত্রিককে নিয়ে আসা হয়। তিনি এসে প্রথমে যা যা হয়েছে তার সবকিছু জেনে নিলেন। পরদিন পূর্ণিমা এবং সেই মাঝরাতে একটা মশাল জ্বালিয়ে বাড়ির চারিদিকে ঘুরতে থাকেন। অনেকবার ঘোরার পর তিনি সবাইকে ঘুমিয়ে পড়তে বলেন এবং পরদিন সকাল ৮টায় পাড়ার বড় মাঠে সবাইকে ব্যাপারটি জানাবেন বলে জানান। পরদিন ৮টা সকলে অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছে কি হয় সেই রহস্য জানার জন্য। তান্ত্রিক এলেন। তিনি বললেন, তোমাদের পাড়ার ওই বাড়ি থেকে এই সমস্যা দূর করা সম্ভব নয়, কারণ ওই বাড়িতে অর্ধ শতাধিক শক্তিশালী জিন মিলেমিশে বাস করে। এরা কখনো কারো ক্ষতি করবে না, কিন্তু যদি কোনো মানুষ বা প্রাণী ওদের শান্তি নষ্ট করে তাহলে ওরা সেই মানুষের ক্ষতি করবে, এমনকি মেরেও ফেলতে পারে। যেমন একদিন রাতে তোমাদের কারো বাসার একজন চাকর এখানে মারা গেছে। সে ছাদ থেকে লাফ দিয়ে বাড়িতে ঢোকার পর দৌড়াতে দৌড়াতে এখানে একটি বাচ্চা জিনকে পা দিয়ে পিষে ফেলে। সাথে সাথে সেখানকার জিনেরা মিলে তাকে জমের দুয়ারে পাঠিয়ে দেয়। তেমনি বিড়ালগুলোও সেখানে জিনকে আছড়ে দিয়েছিল বা কারো স্পর্শ লেগেছিল, সেই জন্য বিড়ালদের সাথে এই দুর্গতি হয়। একটি সাধারণ জিনকে কাবু করাই অনেক ঝুঁকিপূর্ণ ব্যাপার, আর এখানে তো ৫০টিরও বেশি শক্তিশালী জিন। যদি আমি এদের কোনো ব্যাপারে কোনো হস্তক্ষেপ করি, কয়েক পলকের মধ্যে আমাকে সহ এই পাড়ার সকলকে মেরে ফেলারও ক্ষমতা রাখে ওরা। কাজেই আমার মনে হয় সব থেকে ভালো হয় যদি তোমরা কখনো ওদের বিরক্ত না করো। কেউ আর কোনোদিন ভুলেও ওই বাড়ির সীমানার ভেতরে ঢুকবে না বা ওই বাড়িতে কোনো কিছু ফেলবে না। যেভাবে বাড়িটা আছে সেভাবেই থাকুক, তাহলেই সবার মঙ্গল। এই বলে সেই অঘরীতান্ত্রিক চলে যান। তারপর থেকে আজ পর্যন্ত সেই বাড়িটি ওইভাবেই পড়ে আছে। দীর্ঘ ২১ বছরে এই বাড়িতে আর কখনো কারো পা পড়েনি। এই ছিল আমার হ্যালোইন স্পেশাল পর্ব উপলক্ষে ঘটনা। রাসেল ভাই, বাড়িটি আমাদের পাড়াতেই। আপনি যদি চান নিশ্চয়ই বাড়িটির ছবি তুলে আপনাকে পাঠাতে পারি, ভূত.com এর শ্রোতা বন্ধুদের দেখাতে পারি। আশা করি ঘটনাটি আপনার ভালো লেগেছে। ঘটনা সিলেক্টেড হলে জানানোর অনুরোধ রইল। সবার কাছে দোয়া ও আশিস চাচ্ছি, কারণ আর এক মাস পর আমার HSC পরীক্ষা শুরু হবে। যদি বেঁচে থাকি তবে অবশ্যই পরীক্ষার পর আবার নতুন ঘটনা সংগ্রহ করে পাঠাবো, সেই আশ্বাস দিয়েই শেষ করছি। ভালো থাকুন রাসেল ভাই, ভালো থাকুন ভূত.com এর সকল শ্রোতারা, সবাই নিরাপদে থাকুন। ভূত.com দীর্ঘজীবী হোক। দীপ্ত সিলেট, তারপর তিনি তার ফোন নাম্বার এবং ইমেল অ্যাড্রেস শেয়ার করেছেন। আমি বলবো যে এটা আসলে একটা হন্টেড বাড়িকে নিয়ে ঘটনা, এবং হন্টেড হাউসের ব্যাপারটা আমরা অনেকেই জানি, এবং সেই হন্টেড হাউসে ৫০টির অধিক যদি জিন থাকে তাহলে সেটা তো অবশ্যই ভয়ঙ্কর ব্যাপার। এবং সেই বাড়ি থেকে আমরা সেই বাড়িতে তো আর ঢুকতে পারবো না, সেই বাড়ির আশেপাশে থেকে হয়তো আমরা একটা ভূত.com এর শো চাইলে করতেও পারি, যদি আপনারা চান, যদি আপনারা রাজি থাকেন। এবং কে কে সেই বাড়ির সামনে যে ভূত.com এর শো যদি করি তাহলে যেতে রাজি আছেন সেটাও আমাকে জানাবেন। আমরা আশা করি এরকম কিছু একটা প্ল্যান করে ফেলতেও পারি। আর আপনারা যা আমাদেরকে লিখে পাঠাবেন ঘটনা অথবা অডিও ক্লিপ পাঠাবেন, আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে rasel.bhoot.com@gmail.com, আমাদের ফেসবুক হচ্ছে www.facebook.com/rasel.shadhin, এবং আমি দীপ্তকে অনুরোধ করব আপনি ওই বাড়িটির ছবি পাঠিয়ে দিন। আমি বিশ্বাস করি সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছে সেই বাড়িটির ছবি দেখার জন্য। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়।
এই ফাইলটি ডাউনলোড করেছেন episodevd.com ওয়েবসাইট থেকে। এরকম আরো অনেক ফাইল ডাউনলোড করার জন্য এখনই ভিজিট করুন episodevd.com।
আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আমাদের যে ফেসবুক পেজ, সেই পেজেও আপনারা সবাই লিখছেন এবং আপনারা সবাই আমাদের যে আজকের যে পোস্টার রয়েছে সেই পোস্টের নিচে লিখছেন। এবং সবার কাছে হ্যালোইন এপিসোড ভালো লেগেছে, তাই বলে কি পরের এপিসোডগুলো ভয়।
স্পিরিট, বি হিয়ার উইথ মি। কে তুমি?
Fear returns with Russell.
Hello Russell bhai, Shoaib Chakraborty once again from Joshur. আজকে আমি নিজের সাথে ঘটে যাওয়া একটি ঘটনা আপনার সাথে শেয়ার করতে যাচ্ছি। গত 88তম পর্বে আপনি আমার যে ঘটনাটি শেয়ার করেছিলেন, ওটা আমার বোনের সাথে ঘটে যাওয়া ঘটনা, আসলে আমাদের সাথে বা আমার আশপাশে পরিচিত মানুষের সাথে বিভিন্ন সময়ে যে ঘটনাগুলো ঘটছে সেখান থেকে আমার নিজের একটা এক্সপিরিয়েন্স তৈরি হয়ে গেছে। আসলে কোনো ঘটনাতেই রং চং বা মিথ্যা করে বলার কিছু নাই, প্রতিটি ঘটনাই আমার সাথে ঘটে যাওয়া সত্যি ঘটনা। তো আমি ঘটনাটি শুরু করি। আমার শ্বশুর বাড়ি হচ্ছে চিটাগাঙে। তো বিভিন্ন সময় আমার চিটাগাং, ঢাকা, যশোর সব সময় যাতায়াত করা দরকার হয়। আমার ঢাকাতে অফিস আছে, তো সেক্ষেত্রে আমার সব সময় লং এ যাতায়াতটা খুব বেশি হয়। তো এই ঘটনাটি চিটাগাং থেকে ফিরে আসার সময়, ঢাকাতে ফিরে আসার সময় রাস্তায় ঘটে যাওয়া একটি ঘটনা। ঘটনাটি ছিল 2020 সালে বর্ষাকালে ঘটনা। তো চিটাগাং থেকে আমি যশোরের গাড়িতে করে যশোরে আসব। সাধারণত গাড়িটি ছিল সন্ধ্যা 7টার সময়। তো চিটাগাং থেকে যশোরে আসতে গাড়ি অ্যাভারেজ 10 ঘন্টা, 12 ঘন্টা, 14 ঘন্টা এমন সময় লাগে। তো তেমন একটা প্রস্তুতি নিয়েই সাধারণত আমি বের হই, কারণ আমি নিয়মিত এই রুটগুলোতে যাতায়াত করি। তো চিটাগাং রোড নিয়ে অনেক সময় বিভিন্ন ঘটনা এর কাছে শোনা যায়। তো সেইবারই আমার প্রথম একটা ঘটনা এক্সপিরিয়েন্স হয়, আমার নিজের এক্সপিরিয়েন্স হয় আর কি। তো সেই ঘটনাটি আপনার সাথে শেয়ার করছি। আমি যেদিন বের হয়েছিলাম ওখান থেকে, সেদিন প্রচুর বৃষ্টি হচ্ছিল, বৃষ্টির পাশাপাশি অনেক ঝোড়ো বাতাস ছিল। তো সেই ক্ষেত্রে গাড়ির স্পিড, আমি যে গাড়িতে আসছিলাম গাড়ির নাম আমি বলতে চাচ্ছি না, আমি যে বাসে আসছিলাম আমি ছিলাম ড্রাইভারের পিছের সিটে। ড্রাইভারের মাঝখানে একটা গ্রিল থাকে, তার পিছের সিটে আমি ছিলাম জানালার পাশে। তো বিভিন্ন সময় ড্রাইভারের সাথে আমার কথা হচ্ছিল, রাস্তায় কেমন সমস্যা হয় ইত্যাদি বিভিন্ন ব্যাপারগুলো নিয়ে বলতে বলতে ড্রাইভার বলছিল যে বর্তমানে ডাকাতির প্রবণতা অনেক বেশি হয়েছে বা অনেক কিছু অনেক সময় দেখা যায়, তারা লং এ এই রোডগুলোয় গাড়ি চালাতে গেলে অনেক সমস্যার সম্মুখীন হয়, এগুলো নিয়ে আলোচনা হচ্ছিল। হতে হতে রাত তখন প্রায় 1টার কাছাকাছি, আমরা কুমিল্লা পার হয়ে চলে আসছি, কুমিল্লা দাউদকান্দিতে ঘটনাটি। তো দাউদকান্দিতে আমরা একটা ফাঁকা জায়গায় আসার পরে দেখি আমাদের সামনে দিয়ে একটা অ্যাম্বুলেন্স পার হয়ে গেল। একটা মজার ব্যাপার হচ্ছে, আমরা দেখলাম অ্যাম্বুলেন্স পার হয়ে গেল, অ্যাম্বুলেন্সের ভিতরে সব রকম লাইট টাইট জ্বালানো, অ্যাম্বুলেন্সের সাইরেন বাজছে, কিন্তু জাস্ট রোগী একাই আছে, আবার রোগী উঠে বসছে বা হচ্ছে আপনার শুয়ে পড়ছে, এরকম হচ্ছে, বাইরে থেকে দেখা যাচ্ছে তাকে, রোগী মনে হচ্ছে না। তো ব্যাপারটা কেমন, আপনি রোডে চলতে গেলে অনেক সময় দেখবেন হাই স্পিডের গাড়িগুলো যখন ওভারটেক করে তখন দুইটা গাড়ির স্পিড যদি বেশি থাকে তখন কিন্তু পাশের গাড়িতে কি হচ্ছে ব্যাপারটা কিন্তু একটু খেয়াল করলে দেখা যায়, কারণ অনেক দ্রুত কিন্তু সেটি ওভারটেক করে চলে যেতে পারে না। তো আমি জানলার দিকে একটু খেয়াল দিয়ে দেখলাম যে আসলে রোগী উঠছে বসছে, এরকম একটা অবস্থা হচ্ছে। তো কিছু সময় পরে দেখলাম অ্যাম্বুলেন্স আমাদের ওভারটেক করে চলে গেল। আবার 10-15 মিনিট পরে সেম একই অ্যাম্বুলেন্স আবার ওভারটেক করছে আমাদের। তো আমার কেমন একটা মনে হলো যে এই অ্যাম্বুলেন্স তো 10-15 মিনিট আগে আমাদের ওভারটেক করে চলে গেল, তাহলে আবার কোথা থেকে আসলো? আবার সেম রোগী ওঠা বসা করছে। এবং অ্যাম্বুলেন্সে দেখবেন সাধারণত ড্রাইভারের সাথে পাশে একজন হেল্পার থাকে, কিন্তু আসলে ওই গাড়িতে আমি তেমন দেখতে পেলাম না, হয়তো আমি বুঝতে পারিনি এরকম ব্যাপার। তো এইরকম ঘটনাটি পরপর 5 বার ঘটলো। 5 বার দেখলাম অ্যাম্বুলেন্সটি পিছিয়ে পড়ে যায়, আবার আগে ওঠে। পিছিয়ে পড়ে যায় বলতে পিছিয়ে পড়ে যায় না, ওভারটেক করে চলে যায়, আবার পিছিয়ে থেকে আগে ওঠে, এরকম হয়। তো এরকম হতে হতে আমি ড্রাইভারের কাছে সাথে বলছি যে এই রোডে অনেক সময় হন্টেড ঘটনা আমি বিভিন্ন সময় শুনি, তো অ্যাম্বুলেন্স টেন্স এগুলো। উনি ব্যাপারটা হেসে উড়িয়ে দিল, বললো আরে না, আমরা এত বছর গাড়ি চালাচ্ছি, আমাদের সাথে কখনো এরকম ঘটনা হয়নি। এইগুলো আসলে যারা ভয় পায় বা গল্প করতে পছন্দ করে তারাই জাতীয় কথাগুলো বলে, আসলে এটা আমরা বিশ্বাস করি না। এখন গাড়িতে আপনি সাধারণত জানেন 3 জন থাকে গাড়ির সাথে, সুপারভাইজার, হেল্পার এবং ড্রাইভার। তো আমি এক পর্যায়ে ড্রাইভারের পাশের সিটে উঠে যাই, বিভিন্ন কথা বলতে বলতে হঠাৎ আরো বেশি বৃষ্টি শুরু হয়ে গেল এবং বাতাস। সেক্ষেত্রে এমন হলো গাড়ি বেশি স্প্রেডে আর চালানোই সম্ভব হচ্ছে না, কারণ বেশি সামনে দেখা যাচ্ছে না, বৃষ্টির ঘনত্ব অনেক বেশি হয়ে গেছে। এখন যেতে যেতে হঠাৎ তিনি ব্রেক করে গাড়িকে রাস্তার মাঝখানে দাঁড় করিয়ে দিলেন, ড্রাইভার সাহেব। এখন আমি তো ওনার সাথে কথা বলছিলাম, আমি রোডের দিকে খেয়াল করিনি আসলে ব্যাপারটা কি হয়েছে। তখন দেখি রোডের মাঝখানে সেই অ্যাম্বুলেন্সটি আড় হয়ে পড়ে আছে এবং অ্যাম্বুলেন্সের গ্লাস ভাঙা, দেখে মনে হচ্ছে অ্যাম্বুলেন্সটি অ্যাক্সিডেন্ট করেছে। দেখে ড্রাইভার সাথে সাথে পাশে গাড়িটি সাইড করে দিলেন এবং ড্রাইভার, সুপারভাইজার আর হেল্পার 3 জনেই আপনার নিচে নেমে গেলেন। আমাদের বললেন আপনারা গাড়িতে থাকেন, আমরা দেখছি, গাড়ির হেডলাইট জ্বলছে। ওনারা গেল, যে ওনারা অনেক খোঁজাখুঁজি করছে, সম্ভবত ওনারা গাড়িতে কোনো লোক খুঁজে পাচ্ছিলেন না, কিন্তু গাড়ি ঠিক ওই অবস্থায় আছে, একটা হাইয়েস্ট গাড়ি। তো ওনারা অনেক খোঁজাখুঁজি করে প্রায় 2-5 মিনিট 10 মিনিট হয়ে গেল। আর একটা মজার ব্যাপার রাসেল ভাই, ঢাকা চিটাগাং হাইওয়েতে কিন্তু প্রচুর পরিমাণে গাড়ি চলে, একটা লেনে সবসময় জ্যামের মতো পড়ে যায়, গাড়ি প্রচুর ওভারটেক করে। কিন্তু একটা ব্যাপার দেখছিলাম, আমরা তো ঢাকা আসছিলাম, এই লেন দিয়ে আমাদের পাশ থেকে কোনো গাড়ি ওভারটেক করে যাচ্ছে না, কিন্তু আমাদের অপোজিট লেন থেকে ঠিক চিটাগাং এর দিকে গাড়ি যাচ্ছে, গাড়িগুলো অনেক দ্রুত গতিতে পাস হয়ে যাচ্ছে, সেতু দাঁড় করানোর কোনো ওয়ে নাই। তো এইভাবে 2-5 মিনিট ড্রাইভার সুপারভাইজার দেখে হঠাৎ তারা দেখলাম 3 জনে দৌড় দিয়ে গাড়িতে চলে আসলো। এসে ড্রাইভার সাহেব কিছু কথা না বলে গাড়ি স্টার্ট দিয়ে টান দিয়ে ওখান থেকে বের হয়ে গেল। এখন আমি মনে করলাম হয়তো ডাকাতির কোনো ঘটনা হইতে পারে, এই জন্য উনি হয়তো ভয়তে এইভাবে ছুটে চলে আসছে। এবং কিছু সময় পরে যে হেল্পার ছিল ও বসে কেমন ঝিমুনি ঝিমুনি টাইপের একটা কথাবার্তা বলছে বা ঝিমোচ্ছে, এরকম অবস্থা হয়ে গেল। কিছু সময় পরেই দেখি আর হেল্পারের কোনো রেসপন্স নাই। আরো আর একটা মজার ব্যাপার, রাতটা তখন একটু গভীর হয়ে যাওয়ার কারণে, 1-1.5টার ভিতরে হওয়ার কারণে গাড়ির বেশিরভাগ প্যাসেঞ্জারই ঘুমায় আছে আর কি। তো ঘুমায় আছে মানে এমন আছে যে তাদের রেসপন্সই নাই, কারোরই অনেক সময় সবাই ঘুমায় থাকলে কেউ না কেউ জেগে থাকে, এরকম ব্যাপার। কিন্তু আমি দেখলাম সামনে একটা ছোট বাচ্চা মেয়ে ছিল, সে, আমি, সুপারভাইজার আর ড্রাইভার জেগে আছি, হেল্পার অটোমেটিক ঝিমুনি দিতে দিতে তার আর কোনো রেসপন্স নাই। জাস্ট ওই ঘটনা থেকে কিন্তু 10 মিনিটের মধ্যে এটা ব্যাপার। এইবার সব থেকে মজার ব্যাপারটা হলো, এখানে আমি ড্রাইভারের পাশেই বসে আছি, তখন আর ড্রাইভারের সাথে আমি কোনো কথা বলছি না। হঠাৎ ড্রাইভার কেমন মাথা ঝাড়া দিয়ে উঠল, উঠে আমার আর সুপারভাইজারের দিকে তাকিয়ে বলছে, তোরা তো আজকে শেষ, আজ তো তোরা আর যেতে পারবি না, তোদের আজকেই এখানে শেষ জীবন এবং আমার সাথে তোদের সবাইকে যেতে হবে বলেই উনি মানে স্টিয়ারিং হুইলের পরে মাথা দিয়ে ঠিক যেভাবে মানে আপনার হেল্পার যেভাবে পড়ে আছে ঝিমুনি দিতে জোরে, ধরেন মৃগী রুগীরা যেভাবে কাঁপে ওইভাবে কাঁপতে কাঁপতে উনি সেন্সলেস। মানে এই জিনিসটা দেখে আমরা কোনোভাবে নিতে পারছিলাম না। তখন ধরেন গাড়ি যেহেতু ওখান থেকে ভয় পেয়ে ওরা চলে আসছে, তখন গাড়ির স্পিড কিন্তু হয়ে গেছিল 100 আপ। এখন এই অবস্থাতে যদি আপনার ড্রাইভার সাহেব ঝিমুনি দিতে দিতে পড়ে যায়, তখন কি অবস্থা হতে পারে একবার একটু চিন্তা করেন। গাড়ির প্রত্যেক সিটে যাত্রী আছে। এখন এক্ষেত্রে রাসেল ভাই, হলো আমার টুকটাক ছোট গাড়ি চালানোর এক্সপিরিয়েন্স আছে, ছোট গাড়ি বলতে বলি প্রাইভেট মাইক্রো। আমি কখনো আপনার হচ্ছে বড় গাড়ি, বাস ট্রাক রিলেটেড কোনো গাড়ি আর কি আমি চালাইনি কখনো। তো দেখি গাড়ি এমন ভাবে টার্ন করে, মানে গাড়ি কিন্তু একদম সরাসরি আপনার রাস্তার সাইডে গাছ দিকে টার্ন করে যায়নি, গাড়ি সোজা চলছে, কিন্তু চলতে চলতে গাড়ি টার্ন হয়ে যাচ্ছে সোজাসুজি, একদম একটা বড় গাছ রাস্তার সাইডে সেই দিকে টার্ন হয়ে যাচ্ছে। এখন আমি যদি আপনার হুইল ঘুরাইয়ে উল্টো পাশে আপনার গাড়িটা টার্ন করার চেষ্টা করছি সাইডে বসে, কোনোভাবেই পাচ্ছি না। তখন পাশে যে সুপারভাইজার ছিল উনি আমাকে বলছে, ভাই আপনি কি চালাতে পারেন? আমি বলছি, না ভাই আমি বড় গাড়ি চালাতে পারি না, কিন্তু আমি হয়তো থামাতে পারবো গাড়িটা। এখন সুপারভাইজার মানে গায়ে যত জোর ছিল সেই জোর দিয়ে টান দিয়ে ড্রাইভারকে ওখান থেকে সরিয়ে দিলেন। দেওয়ার পরে আমি স্টিয়ারিং হুইল যতটা সম্ভব হয় আর কি ততটা গায়ের বল দিয়ে আমি অপোজিট পাশে কাটানোর চেষ্টা করলাম, গাড়ি একটু সোজা হলো। সোজা হওয়ার পরে একটা অবাক করা ব্যাপার ভাই, আপনি হয়তো জানবেন, অ্যাক্সিলেটর পা দিয়ে যদি প্রেস করে রাখা হয় তখন দেখবেন যে অ্যাক্সিলেটর ডেবে থাকে, তার মানে আপনার গাড়িটা অ্যাক্সিলেটর হয়ে আছে। ওটা ছেড়ে দিলে আপনার আবার উঠে যায়, তখন গাড়ির স্পিড কমে যায়। আমি অ্যাক্সিলেটরে পা দিয়ে দেখি অ্যাক্সিলেটর অলরেডি ডেবে আছে, কিন্তু ওইটা কোনোভাবে আর উঠছে না, এমনকি হাত দিয়ে টান দিলেও মনে হচ্ছে গাড়ি অ্যাক্সিলেটর উঠছে না, পাশাপাশি গাড়ির স্পিড কমছে না। তো এখন আমি তো আসলে বেশিরভাগ অটো গাড়িতে সিস্টেম গুলো জানি, ওইটার ব্যাপারে আমি তেমন একটা বুঝতে পারছিলাম না। তারপরও সেক্ষেত্রে কি করলাম, আপনার ক্লাস একদম ফুল ক্লাস চেপে ধরলাম। ফুল চেপে ধরার ফলে কি হলো, আর ব্রেক চেপে ধরলাম, সেক্ষেত্রে আপনার গাড়ি নিউট্রাল হয়ে আস্তে 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 কিছু দূর যে গাড়ি রাস্তার পরেই থেমে গেল। এখন গাড়ি তো ওখানে থেমে গেল ফাঁকা রাস্তার ভিতরে, তখন দেখি আমাদের আশপাশ দিয়ে কিছু গাড়ি ক্রস করে যাওয়া শুরু হয়েছে আর কি। তো এরপরেও আরো কিছু চমক ছিল আমাদের জন্য, সুপারভাইজার কন্টাক্ট করা শুরু করছিল কুমিল্লাতে কিছু রেস্টুরেন্ট আছে যেখানে ওই গাড়ির আরো অনেক গাড়ি এসে দাঁড়ায়, ওখানে ওদের অফিসিয়াল কিছু লোক আছে, ওনাদের সাথে ফোনে কন্টাক্ট করার চেষ্টা করছিল। কন্টাক্ট করতে করতে ছোট বাচ্চা মেয়েটি এবার হাসা শুরু করলো, হাসা শুরু করে বলছে, তোরা কি মনে করেছিস এখান থেকে বেঁচে যেতে পারবি? কোনোভাবেই তোরা এখান থেকে যেতে পারবি না, আজকে তোরা এখানে শেষ বলে সেম ভাবে বাচ্চা মেয়েটি ওরকম ঝিমুনি দিতে দিতে ও ওখানে সেন্সলেস। এখন গাড়িতে জেগে থাকার মধ্যে আমি আর সুপারভাইজার ভাই দুজনে আমরা আসলে বুঝতে পারছি না যে ঘটনাটি কি হতে পারে। তো আমরা গাড়ি থেকে নিচে নেমে গিয়ে দাঁড়ালাম, তারপরে সুপারভাইজার ভাই আবার ওখানে আমাদের অফিসে ফোন করার কিছু সময়ের মধ্যে ওখানে আপনার একটা প্রাইভেট কারে অফিস থেকে কয়েকজন চলে আসলো, সাথে একজন ড্রাইভার ছিল। এক্ষেত্রে আমাদের গাড়ির সুপারভাইজার সাহেব হলো হেল্পার, আর ড্রাইভারকে ওই গাড়িতে উঠিয়ে দিলেন, ওখান থেকে ওই ড্রাইভার আমাদের গাড়িটি ঢাকা পর্যন্ত চালিয়ে নিয়ে আসলেন। পরবর্তীতে আমি ওই সুপারভাইজার ভাইয়ের ফোন নাম্বার নিয়ে আসছিলাম, পরে আমি ওনার সাথে যোগাযোগ করলাম যে আসলে ভাই ঘটনাটি কি হয়েছে। তখন উনি আমাকে বলল যে ওনাদের সাথে সাথে ওখান থেকে কুমিল্লাতে নিয়ে যাওয়া হয়েছিল, এবং ওখানে একজন হুজুরদের দিয়ে আর কি ওনারে দেখানো হয়েছিল। আসলে ব্যাপারটা অনেকটা প্যারানর্মাল মনে হচ্ছিল, এই জন্য সাথে সাথে ওনারা হুজুরকে দিয়ে ঝাড়ফুঁক করিয়েছিলেন। হুজুর ঝাড়ফুঁক করে দেওয়ার পরে বলল যে আসলে যে অ্যাম্বুলেন্সটা দিয়ে আমরা মূলত অ্যাম্বুলেন্স দেখি ওখানে ডাউন দিয়েছি, ওখানে আমাদের ডাউন দিয়ে গাড়িটা দাঁড় করানো উচিত হয়নি, কারণ ওখানেই হলো কিছু জিনের বধ, জিনের উপস্থিতি ছিল যারা চাচ্ছিল যে আমাদের ওখানে মেরে ফেলার জন্য এবং সম্পূর্ণ গাড়ির যাত্রীকে মেরে ফেলার জন্য। তাদের হয়তো কোনো একটা ক্ষতি হয়েছিল গাড়ির মাধ্যমে কখনো, তো তারা বেশিরভাগ সময় একটা নির্দিষ্ট জিনিসের চেষ্টা করে যে ওখান থেকে গাড়ি পাস হয়ে যাওয়ার সময় এইভাবে ড্রাইভারদের বিভ্রান্ত করতে এবং তাদের মেরে ফেলার জন্য। তো ব্যাপারটা শুনে আমার কেমন একটা লাগছিল। যদিও পরবর্তীতে আবার ওই রাস্তা দিয়ে যাতায়াত করা পড়ে, কিন্তু যখনই ওই জায়গা ক্রস করি তখন আসলে আর কি নিজের মধ্যে সেই এক বছর আগে সেই ঘটনাটা নিজের মনের মধ্যে চলে আসে, তখন নিজেরও একটু কেমন লাগে। তো এই ছিল রাসেল ভাই আমার ঘটনাটি। যদি আপনার ভালো লাগে তাহলে শেয়ার করবেন। আশা করি এর পরে আমি আরো কিছু আমার নিজের ঘটনা আপনার সাথে শেয়ার করব। ভালো থাকবেন সব সময় এবং ভালো রাখবেন সবাইকে। ধন্যবাদ।
এই ফাইলটি ডাউনলোড করেছেন episodevd.com ওয়েবসাইট থেকে। এরকম আরো অনেক ফাইল ডাউনলোড করার জন্য এখনই ভিজিট করুন episodevd.com।
আরেক নাম ভূত.com এবং আমি রাসেল আছি সাথে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। যদি এতটুকু ভালো লাগা আপনাদের দিতে পারি, এতটুকু ভালো লাগা আপনাদের উপহার দিতে পারি, তাহলে নিজেকে ধন্য মনে করব। এবং সেই প্রত্যাশা নিয়েই আজকের শো আবারও শুরু করেছি। এবং এখন পর্যন্ত আপনাদের রেসপন্স যা পাচ্ছি আলহামদুলিল্লাহ ভালো। আমি শুনতে পাচ্ছি কেউ কেউ অ্যাপ নিয়ে একটু সমস্যায় পোহাচ্ছেন। কি ধরনের সমস্যা যদি আমাদের লেখেন তাহলে আমরা এটা স্বাধীন সাথে কমিউনিকেট করতে পারি, সো দ্যাট দে ক্যান সলভ দ্যাট দিস প্রবলেম। প্রতিবারের মতো লক্ষ্মীপুর থেকে শুনছেন সাব্বির হৃদয় জানিয়েছেন, মোহাম্মদ তৌফিক তুহিন, আমি ফেসবুক থেকে পড়ছি, তৌফিক তুহিন আমাদের সাথে আছেন, আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি। তিনি বলছেন আমরা রাজশাহীর মিলেনিয়াম স্কুল থেকে সাতজন একসাথে গোল হয়ে বসে শুনছি। আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা, অনেক অনেক ভালোবাসা এবং আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আমাদের সঙ্গে এছাড়াও আশিকুল হক সিয়াম আছেন, এছাড়াও আমাদের সাথে আছেন এমডি মেহেদী হাসান সানি আছেন, আমাদের সঙ্গে দেখতে পাচ্ছি মাহফুজ গাজী, রাসেল ভাই উল্টাকরণ পার্ট টু কোন এপিসোডে বলা হয়েছে? না, আমি বলা হয়নি, কারণ আমরা জানতে পেরেছি যিনি বলছেন তিনি সত্য বলছেন না, তিনি মানে উল্টো করণের ঘটনাটা সত্য না মিথ্যা সেই প্রশ্ন আসছে না, তিনি অন্য কারো, হি ইজ নট দ্য কন্টেন্ট ওনার, দ্যাটস ওয়াই উই ড্রপ দ্য মানে সেকেন্ড পার্ট, আমরা হচ্ছে এটাকে উই ড্রপড ইট অ্যান্ড আমরা আর ওইটা প্রচার করিনি, কারণ আমরা সবসময় আমরা মানে অলৌকিক বিষয় নিয়ে আমরা কথা বলতে চাই, কিন্তু আমরা খুব মানে কাটতি হয় বা খুব বেশি মানুষ পছন্দ করে কিন্তু ব্যাপারটা সত্যি না, এরকম কোনো কিছু করতে চাই না, যার জন্য দেখবেন যে আওয়ার অল দ্য স্টোরিজ আর ভেরি ক্লোজ টু রিয়ালিটি। এটা খুব স্বাভাবিক কারণেই হয়, কারণ আপনি যখন মানে এরকম জিনিস যখন আপনি শুনবেন, যখন আমাদের ভূত ডট কমে কোনো কিছু শুনবেন, তখন আপনি দেখতে পাবেন যে ইট ইজ ভেরি মাচ ক্লোজ টু দ্য রিয়ালিটি। কারণ একটাই, সেটা হচ্ছে যে এটা সত্য ঘটনা, আর যেগুলো সত্য ঘটনা সেগুলো শুনতে খুবই অন্যরকম শোনায়, একটু মানে রূপকথার ঘটনা, রূপকথার গল্প শুনতে কিন্তু আমাদের ভালো লাগে, বা যে কোনো গল্প শুনতে কিন্তু আমাদের সবসময়ই হয়তো ভালো লাগে, কিন্তু সত্য জিনিসের প্রতি এক ধরনের আকর্ষণ আমাদের তো আছেই, আর সেই কারণেই এতটা পথ আসা, এবং আশা করছি সামনের পথগুলোও ঠিক এভাবেই হাঁটতে চাই, কোনো প্রলোভনে পড়ে নয়, কোনো ধরনের কোনো মানে নিজেদের জায়গা থেকে সরে গিয়ে নয়, আমরা আমাদের মতন করে পথ চলতে চাই যতদিন পর্যন্ত আপনারা সাথে আছেন। আমি অ্যাপে যারা লিখছেন তাদের কমেন্টও পড়ছি এবং তারাও লিখছেন রেগুলার আমাকে একটার পর একটা, অ্যান্ড থ্যাংক ইউ ভেরি মাচ। আমি আসলে খুবই এক্সাইটেড বিকজ আই এম গোয়িং টু প্লে আ বিউটিফুল স্টোরি এবং এটা আই নো ইউ আর গোনা লাভ ইট, সো আমি এটা নিয়ে খুবই এক্সাইটেড যে এটা কেমন লাগবে আপনাদের কাছে। আমার কাছে এত ভালো লাগছে, না জানি আপনাদের কাছে কেমন লাগবে আমি ঠিক বুঝতে পারছি না। হাবিবুর রহমান আমাদের সাথে আছেন, আমাদের সাথে আছেন কৌশিক আহমেদ, সাথে আছি সাথে থাকবো, অ্যাপে অনেকবার লিখেছেন। মাহাতির নিলয় আমাদের সঙ্গে আছেন, তিনি ঈশ্বরদী থেকে শুনছেন। আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি রেদওয়ান মাহমুদ, আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি জিহাদ, এছাড়াও সৌরভ আমাদের সাথে আছেন, ইশরাত নূপুর আমাদের সাথে আছেন, আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি এছাড়াও হাবিবুর রহমান, আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি আহমেদ জাহিদ, আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি এছাড়াও চট্টগ্রাম থেকে ইমন সহ আরো অনেকে। আপনাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে থাকার জন্য। এবং এইভাবেই প্রতি সপ্তাহে যদি আপনারা আমাদের সঙ্গে থাকেন তাহলে বারবার আমরা ফিরে আসতে চাই আপনাদের কাছে। এবং আমি একটা কথা আপনাদেরকে জানিয়ে দিই যে আমাদের আজকের এই এপিসোডে, আমাদের আজকের এই এপিসোডে এই ঘটনা যেটা এখন আমি প্লে করতে যাচ্ছি, দিস ইজ দ্য বেস্ট স্টোরি অফ টুডেইস এপিসোড, টু নাইটস এপিসোড, এবং পরের ঘটনাগুলোও ভালো কিন্তু এটা তো আসলে খুবই অন্যরকম বলে আমি বিশ্বাস করি। 12:44 বাজে এখন ঘড়িতে এবং আমি এখন প্লে করতে যাচ্ছি একটা চমৎকার ঘটনা, যে ঘটনা শুনে আপনার ভালো লাগতে বাধ্য। চলুন দেরি না করে শুনে আসি আমাদের পরবর্তী স্টোরিটা।
ভয়ের
পাঠিয়েছেন সাবিত ময়মনসিং থেকে এবং তিনি লিখেছেন, আসসালামু আলাইকুম রাসেল ভাই ও প্রিয় লিসেনার্স, আশা করি ভালো আছেন। আমি মোহাম্মদ সাবিত আলম ঘটনাটি ময়মনসিং থেকে লিখছি। আজ আমি আপনাদের সাথে আরো একটি ঘটনা নিয়ে আবারও ফিরে এসেছি। এই ঘটনাটি আমি কালেক্ট করেছি আমার এক পরিচিত বড় ভাইয়ের এক্স কলিগের কাছে। আমি আর কথা না বাড়িয়ে ঘটনার প্রেক্ষাপট ও সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। আজ থেকে প্রায় 3-4 সপ্তাহ আগে আমি সন্ধ্যার দিকে বাইরে বের হয়ে পরিচিত এক বড় ভাইয়ের সাথে দেখা করতে চাই। ব্রহ্মপুত্র নদের ধারে সিঁড়িতে বসে চা খেতে খেতে আড্ডা দিচ্ছিলাম আমরা, আমি আর বড় ভাই আর বড় ভাইয়ের এক্স কলিগ। আমার বড় ভাইয়ের কলিগের নাম রেজওয়ান। কিছুটা সময় আড্ডা দিতে দিতে রেজওয়ান ভাইয়ের ফোনে একটা কল আসে আর উনি রিসিভ করে কথা বলেন। কথার ফাঁকে উনি যা বলছিলেন তা কিছুটা এমন শোনাচ্ছিল,
জি আম্মু, হুজুরের পরে কি বলেছেন? আচ্ছা, ইনশাআল্লাহ আসর কেটে গেছে।
ওনার এই কথা শুনে আমিও বড় ভাই কিছুটা কৌতূহলী হয়ে ওনাকে জিজ্ঞেস করি,
আসর কেটে গেছে বলার কারণ কি?
উনি শুরুতে বলতে চাইলেন না, কারণ উনি চাইছিলেন না ওনাদের সাথে যা ঘটেছিল সেটি মনে করতে। কিন্তু পরিবেশটা এমনই ছিল যে উনি আমাদের জোরাজুরিতে শেষমেশ বললেন,
ঠিক আছে, সংক্ষেপে বলবো, আর আমার কথার মাঝে কোনো কথা বলবা না, চা নিয়ে আসো বলছি।
আমি দুই বড় ভাইয়ের জন্য চা আনতে চলে যাই। 5-6 মিনিট পরে চা নিয়ে ফিরে এসে দুজনের হাতে দুইটি কাপ দিয়ে আমি সিঁড়ির ওপর বসে পড়লাম। এরপর রেজওয়ান ভাই ওনার কথা শুরু করলেন। একটা কথা একটু বলে নিতে চাই, আমি যখন ঘটনাটি শুনছিলাম তখন নদীর ওই পাড় থেকে প্রচুর পরিমাণে শিয়ালের ডাক ভেসে আসছিল আর চারপাশে ঝিঝি পোকা আর ব্যাঙের ডাক যেন পরিবেশটাকে একেবারে ঘটনা শোনার জন্য তৈরি করে রেখেছিল, আপনারাও ইমাজিন করুন আর ঘটনাটি শুনুন। চলে যাই রেজওয়ান ভাইয়ের ঘটনায়। ঘটনাটি উনি যেভাবে আমাকে বলেছেন আমি ঠিক সেভাবে লিখে উপস্থাপন করার চেষ্টা করছি, ভুল ত্রুটির জন্য ক্ষমা চেয়ে নিলাম। ঘটনাটিতে কয়েকটি চরিত্র আছে তাই সবাইকে মনোযোগ দিয়ে শোনার জন্য অনুরোধ করছি, বলছেন রেজওয়ান ভাই। আমি তখন বরিশাল বিভাগের একটি কুরিয়ার সার্ভিসে কাজ করি। চাকরিটা ভালোই ছিল, কিন্তু একটা জিনিস খারাপ লাগত যে রোজ একই ধরনের রুটিন। এভাবে আস্তে আস্তে আমিও আমার কলিগরা যেন হাঁপিয়ে উঠছিলাম, কিন্তু এই একঘেয়েমি কেটে যায় কোরবানি ঈদের ছুটিতে বাড়ি গিয়ে। এছাড়াও ঈদের 2 দিন পরে 6 জন মিলে একটি ট্যুরও দেই আমরা রিফ্রেশমেন্টের জন্য। ট্যুর থেকে ফিরে প্রায় 4 দিন আমি বাড়িতেই ছিলাম। 1 বছর 9 মাসের মতো হবে আমার বিয়ে হয়েছে, কিন্তু ওয়াইফের সাথে বেশি সময় স্পেন্ড করতে পারিনি দূরে চাকরি করার জন্য। যথারীতি ঈদের ছুটি শেষ হয়ে যায় আর আমিও আমার কলিগ সবাই আমাদের চাকরির স্থানে আবারও যোগদান করি। বলে রাখা ভালো যে আমি বরিশালে একটি মেসে থেকে চাকরি করতাম। মেসের একটি রুম আমি একাই নিয়েছিলাম আমার প্রাইভেসির জন্য। মেসের আর বাকিরা অবশ্য আমার কলিগের মাঝেই 2-3 জন ছিল, ওনারাও সিঙ্গেল রুম করেই থাকতেন যেহেতু সবাই চাকরিজীবী। বাড়ি থেকে মেসে ফেরার পর কয়েকদিন কেটে যায়। এরপর একদিন মেসে আমার বাজারের ডেট পড়ে। আমার রুটিন মতো আমি বাজারের দিকে রওনা হলাম। বাজারে গিয়ে মাছ কিনতে গিয়ে এক বৃদ্ধ চাচার কাছে আমি দেখলাম মোটামুটি বড় সাইজের ইলিশ। ইলিশ মাছ দেখে মনে মনে ভাবলাম, এহে, কতদিন খাই না, দেখি যদি একটা নিতে পারি। এই ভেবে আমি চাচার দিকে এগিয়ে গিয়ে চাচাকে জিজ্ঞেস করলাম,
কি চাচা, ইলিশ কত করে দিচ্ছেন?
উত্তরে উনি বললেন,
স্যার, 200 টাকা কেজি।
ওনার কি দাম চাওয়ার কথা শুনে আমি ভেবা চাকা খেয়ে যাই আর ভাবতে থাকি, কি বলে, 500 টাকার উপরে দাম আর উনি 200 টাকা চাচ্ছে, মনে হয় বোকা, একটু দামাদামি করি। এই বলে আমি চাচাকে বললাম,
কি বলেন চাচা, 100 টাকা করে দিয়েন, দিলে কয়েক কেজি নিব, চলবে?
উনি আমার দিকে হাসি ভরা মুখে তাকিয়ে বললেন,
যান স্যার, আপনি দিনের প্রথম খদ্দের, যান 90 টাকা করে রাখুন।
আমি মনে মনে নিজেকে অনেক বড় ভাবতে থাকি আর এদিক ওদিক তাকিয়ে ওনাকে 5 কেজি মাছ মাপতে বলি, এই ভেবে যে
ফ্রিজে রেখে অনেক দিন খাওয়া যাবে আর দামটা একেবারেই সস্তা। অনেক বড় দাও মেরেছি আজকে। চাচা মাছ মাপছিলেন, এমন সময় আমার ফোনে আমার মেসমেটের কল আসলো। আমি ফোন ধরতে এসে আমাকে জিজ্ঞেস করলো আমি মেইন দরজার চাবি নিয়ে এসেছি কিনা। আমি বললাম হ্যাঁ আমি চাবি নিয়ে এসেছি। সে তখন আমাকে জানালো যে ভুলে চাবি নিয়ে বের হইনি, তাই আমি যেন সন্ধ্যেবেলা তার সাথেই বাড়ি ফিরি। আমিও সম্মতি দিয়ে ফোন রেখে মা চলা চাচার দিকে তাকাই, কিন্তু আমি সেখানে মাছের ঝুড়ি আর মাছওয়ালা চাচাকে দেখতে পাই না, বরং তার পাশে দেখতে পাই কয়েকজন।